আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা মৃত ব্যক্তির অবস্থাদের সম্পর্কে আমরা বিভিন্ন ঘটনা পূর্বেই শুনেছিলাম, আজকে আমরা একটা বিষয় নিয়েছি যে রূহ কবজ হওয়ার প্রকৃতি কেমন হতে পারে সে সম্পর্কে আমরা আজকে বিভিন্ন ঘটনা শ্রবণ করব। আসুন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা শোনার চেষ্টা করি, সাথে সাথে এটাও নিয়ত করি যখন কবর আখিরাতের ভয় যখন আমাদের মধ্যে আসবে, এর চিন্তা যখন আসবে, আল্লাহ পাকের কবর আখিরাতের ফিকির চিন্তা যখন আসবে, তখন অটোমেটিকলিভাবে আল্লাহ পাকের ভয় আমাদের আসবে। আর যারা কবরকে স্মরণ করে, যারা কবরকে বেশি বেশি মনে করে, তারা চেষ্টা করে স্মরণের মধ্যে আনার জন্য, তাদের থেকে গুনাহের অভ্যাসগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেককার হিসেবে কবুল করুক, বদ আমল মন্দ আমল থেকে বাঁচার তৌফিক দান করুক। শুরুতে আসুন দরুদ শরীফের ফজিলত সরকারদু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাই ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন মানুষ কবরে যাওয়ার পূর্বে নেককার কিংবা বদকার, নেক ব্যক্তি নাকি তিনি মন্দ ব্যক্তি, সেটার চিহ্নিত হয়ে যায়, সে সম্পর্কিত ঘটনা আমরা শ্রবণ করি। এবং সরকারদু আলম আলাইহিসসালাম এক দীর্ঘ বাসন যেটা ব্যক্ত করেছেন, সে সম্পর্কিত ঘটনাটি আমি আপনাদেরকে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। মৃত্যুর সময় গণি আসলে পরজগতের স্বপ্ন অর্থাৎ পরকালের স্বপ্ন বেশি দেখতে পাওয়া যায়। স্বপ্নে বিভিন্ন রূহ তার সাথে দেখা করে, পরকালে বিভিন্ন অবস্থা তাকে দেখায়। যখন মুমিন বান্দা রূহ বের হয়ে যায়, তখন ফিরিস্তারা তার রূহ উর্দু জগতে নিয়ে আল্লাহর দরবারে হাজির করে। আল্লাহ পাক ফিরিস্তাদেরকে বলেন তাকে বেহেস্তাতের জান্নাতে নিয়ে ঘুরিয়ে দেখাও। লাশ গোসল দেওয়ার সময় ফিরিস্তারা তার রূহ জান্নাতে ভ্রমণ করে, তার জান্নাতি বাসস্থানও দেখায়। কাফন পরানোর পর রূহ তার কাফন ও শরীরের মাঝখানে ফিরে আসে। যখন লাশ নিয়ে রওনা হয়, তখন রূহ তার সম্বন্ধে মানুষের ভালো মন্দ মন্তব্য শুনতে পায়। স্বাভাবিকভাবে যখন কেউ ইন্তেকাল করে, তার সে মানুষটা যদি ভালো হয়, ভালো গুণকীর্তনগুলো মানুষ করে, যদি অসৎ চরিত্রের লোক হয়, তখনও মানুষ বলা বলি করে, কিন্তু সে সব কিছু শুনতে পায়। জানাজা পড়ানোর পর যখন কবরে রাখা হলে রূহ শরীরে প্রবেশ করে, অতঃপর মুনকার নকির, ফিরিস্তাদ্বয় কবরে এসে তাকে প্রশ্ন করে, সওয়াল জবাব শুরু হয়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। আমাদেরও সে পরকালের বিষয় সম্পর্কে ঈমান বিশ্বাস ডাকা অতীব জরুরি। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসুন আমরা শুনি যে কবরে যাওয়ার পূর্বে নেককার বদকার হিসেবে চিহ্নিত কীভাবে হয়ে যায় সে সম্পর্কে ঘটনা আমরা শ্রবণ করার চেষ্টা করি। বারা ইবনে আজব রহমতুল্লাহ আলাইহি বলেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিউল গারকাত অর্থাৎ জান্নাতুল বাকি, যেটা মদিনা মনোয়ারার মসজিদে নববীর পাশে যেটা কবরস্থান রয়েছে জান্নাতুল বাকি, ওই কবরস্থানের একটি জানাজার মধ্যে শরীক হয়ে আমাদেরকে নিয়ে বসলেন, অর্থাৎ আমরা নিঃশব্দে বসে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ আমি আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাই। এরপর মুমিনদের রূহ কীভাবে বের হয়, কে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কখন কবরে রূহ ফিরে আসে, কীভাবে সওয়াল জবাব হয়, অতপর ফিরিস্তারা কী সুসংবাদ শোনায়, অতপর নেক আমল কবরে এসে কী সুসংবাদ দেয়, এ সম্পর্কে দীর্ঘ ভাষণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। অতপর দীর্ঘ ভাষণ দিলেন কীভাবে রূহ বের হয়, কে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কোথায় নিক্ষেপ করা হয়, কীভাবে সওয়াল জবাব হয়, অর্থাৎ কীভাবে প্রশ্নোত্তর পর্ব কীভাবে হয়, ফিরেস্তারা কীভাবে দুঃসংবাদ শোনায়, কীভাবে সুসংবাদ শোনায়, কীভাবে তার কুফরি বা বত আমল কীভাবে বাদশানা করে তাদের প্রতি, সে সম্পর্কে দীর্ঘ ভাষণ ব্যক্ত করেন। আসুন আমরা সে সম্পর্কে আজকে জানব। তাহলে আমরা এটাই বুঝতে পারি যে কবরে যাওয়ার পূর্বে নেককার ও বৎকার হিসেবে সে চিহ্নিত হয়ে যায়। একজন ব্যক্তি সে কি নেককার না বৎকার সেটা কিন্তু কবরে যাওয়ার পূর্বে সেটা চিহ্নিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৎকার হওয়া থেকে বাঁচাক এবং বৎকার অর্থাৎ যারা মন্দ লোক রয়েছে তাদের সঙ্গ থেকেও বাঁচাক, শয়তানি কার্যকলাপ থেকে বাঁচাক। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নেক আমল করার তৌফিক দান করে, এমন নেক আমল করি যাতে আমরা নেককার হয়ে পরেশগার ব্যক্তি হয়ে ইমানদারের সাথে আমরা যাতে কবরের মধ্যে গিয়ে শান্তির মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাসনটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন দীর্ঘ হাদিস শরীফ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেটা বিশাল আকারে সেটা আমরা শ্রবণ করি, যে সেটার অর্থাৎ এরকম আসছে যে আমরা সাহাবিগণ জান্নাতুল বাকি একটি জানাজা অংশগ্রহণ করে আমরা অবস্থান করছিলাম, এমন সময় সেখানে আমাদের মাঝে এসে উপস্থিত হলেন দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে গেলেন, অর্থাৎ পাশে বসে গেলেন, আমরাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে আমরা বসে গেলাম। তখন আমরা এমন নিস্তব্ধ ছিলাম যে আমাদের মাথার উপর যেন পাখিরা আমাদের মরু গাছ মনে করে নির্ভয়ে বসে আছে। তাহলে একটা জিনিসটা একটু আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, কেমনভাবে সবাই নিস্তব্ধ হয়ে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনার জন্য সবাই অস্থির হয়ে আছে। তারা এমনভাবে নিস্তব্ধ যে পাখিরা এসে তাদের মাথার মধ্যে বসে যাচ্ছে, মরুর প্রান্তে যেন একটা গাছ পড়ে আছে ওটার উপর পাখি এসে বসছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আমি আল্লাহর কাছে কবর আজাব থেকে পানাহ চাই, আমি আল্লাহর কাছে কবর আজাব থেকে পানাহ চাই, আমি আল্লাহর কাছে কবর আজাব থেকে পানাহ চাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নিঃসন্দেহে আমি পূর্বে বলেছিলাম আম্বিয়া আলাইহিস সালাত ওয়াসালামের দেহ মুবারক জমিনকে খাওয়া, অর্থাৎ জমিন আম্বিয়া আলাইহিস সালাত ওয়াসালামের শরীর মুবারককে খাওয়া সেটা জমিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহর বলিগণ জীবিত, সাহাবাগণ জীবিত, নেক বান্দাগণ জীবিত এবং আম্বিয়া আলাইহিস সালাত ওয়াসালামগণ আপন আপন রাউজে আকদাসের মধ্যে ইনারা জীবিত রয়েছেন। এখানে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, কোনো ঘটনা বিস্তারিত না বুঝে যদি অল্প দেখে যদি আমরা যদি টিভির চ্যানেল আমরা যদি পরিবর্তন করে ফেলি তাহলে অনেক সময় বয়ান কিংবা সুন্নত বরা বয়ান যখন সেটা পরিপূর্ণ শোনাটা আমাদের জন্য আবশ্যক, কারণ অল্প শুনে কিংবা অল্প বোঝার কারণে অনেক সময় মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। সেজন্য আপনারা পরিপূর্ণভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। অনেক সময় যে সমস্ত কথাবার্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বের হয়েছে, বুঝতে হবে এগুলো উম্মতের শিক্ষার জন্য, আমাদের শিক্ষার জন্য। তো কিছু বিষয় এমন রয়েছে যেগুলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের দিকে দিক নির্দেশনা, তাদের দিকে ছুটে ফেলা যাবে না, এগুলো আমাদের শিক্ষার জন্য অনেক কিছু ইরশাদ করেছেন। যেমন আমি একটা বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়ার মধ্যে করি, রব্বানা যালামনা আনফুসানা, আমরা দোয়া করি হে মাওলা আমি আমার নফসের প্রতি জুলুম করেছি। এখন এই কথাটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়ার মধ্যে করেছেন, রব্বানা যালামনা। যখন আল্লাহ পাকের একজন প্রেরিত নবী, সম্মানিত নবী জবান দিয়ে এটা বের হয় তখন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইনি বিনয়ী প্রকাশ করছে। যদি কোনো সাধারণ বান্দা যদি নবীর ব্যাপারে যদি এটা বলে যে নবী তো এই ধরনের বলেছে, নবী নিজের ব্যাপারে তো এরকম বলেছে, সেটা হচ্ছে নবীদের জন্য বিনয়ী, আল্লাহ পাকের দরবারে বিনয়ী প্রকাশ করা। আমি আমার জন্য বলবো রব্বানা যালামনা, কিন্তু যদি সেটা আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আমি এটা বলবো, যদি আমি সেটা যদি নবীদের ব্যাপারে বলতে যাই তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ইমানের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার, কিছু কিছু এমন বিষয় আছে যেটা ইমানের গণ্ডি থেকে বের করিয়ে দেয়। তা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুক। আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বললেন আমি আল্লাহর কাছে কবর আজাব থেকে পানা চাই, এটা তিনবার বলার পর একটা দীর্ঘ বাসন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমালেন, সেটা শুনুন মন দিয়ে। যখন কোনো মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতমুখী হয় তখন তার কাছে ফিরিস্তারা আগমন করে, তাদের চেহারা সূর্য উজ্জ্বল, অর্থাৎ এমন চকচকে সুন্দর এবং উজ্জ্বলময়। তারা এসে মুমিন বান্দার দৃষ্টিসীমা জুড়ে বসে যায়, অতঃপর মালাকুল মওত এসে তাদের মাতার কাছে বসে বলতে থাকে হে পবিত্র আত্মা বের হয়ে আসো এবং তোমার প্রভুর মাগফিরাত ও সন্তুষ্টির দিকে ফিরে চলো। অতঃপর তাদের রু এভাবে স্রোতের মতো একেবারে সহজভাবে বের হয়ে আসে, যেভাবে কলসের পানি সহজে তার মুখ দিয়ে বেরিয়ে যায়। কলসের পানি যখন ডালা হয় ইজিভাবে বেরিয়ে যায়, সেইভাবে ইজিভাবে রুটা বেরিয়ে আসে। রু বের হয়ে যাওয়ার সাথে সাথে মালাকুল মওত অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম রুকে ধরে ফেলে, সে রুকে ধরে ফেলে এবং তখন সাতের ফিরিস্তা অর্থাৎ মালাকুল মওতের সাতের ফিরিস্তারা তার হাতে রুকে চোখের পলকের সময় পর্যন্ত রাখতে দেয় না, তারা রুকে নিয়ে সুগন্ধে মেখে একটি পশমি কাপড়ে জড়িয়ে নেয়। আল্লাহু আকবার! তারা উক্ত রুকে নিয়ে সুগন্ধে মেখে রশ্মি কাপড়ে জড়িয়ে নেয়, তখন এই কাপড় বা রুমাল হাতে দুনিয়ার মস্ক আম্বরের সুগন্ধি বের হতে থাকে, এমন খুশবু। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অতপর ফিরিস্তারা ওই রুকে নিয়ে উপরের দিকে উঠতে থাকে, উর্দু জগতের ফিরিস্তাদের পাশ দিয়ে তারা গমনকালে ওরা জিজ্ঞেস করে এটা কার রুহ, বহনকারী ফিরিস্তারা তার সুন্দর নাম উল্লেখ করে বলে অমুকের পুত্র অমুকের সম্মানিত রুহ। অতপর তারা প্রথম আকাশে দরজা খুলে দেওয়ার জন্য বললে তার জন্য দরজা খুলে দেওয়া হয়, প্রত্যেক আকাশের ফিরিস্তারা তাকে স্বাগত ইস্তিকবাল ওয়েলকাম সম্ভাষণ দিতে থাকে, আল্লাহ দরবারে তার রুকে নিয়ে যায়। প্রথম আকাশে 700 কোটি ফিরিস্তা নিয়ে ইসমাইল ফিরিস্তা অভ্যর্থনা জানাবে, প্রথম আকাশে প্রিয়স্নাবেরা 700 কোটি ফিরিস্তা আল্লাহ আকবর তাকে ওয়েলকাম জানাবে তার রুকে। তাহলে আল্লাহ পাকের নেক বান্দাগণ এর পবিত্র আত্মাটা কত পবিত্র, রুটা কত পবিত্র, নেক কাজ করার মাধ্যমে নেকির নেককার হওয়ার বদলতে তাদের কত সৎ সম্মানিত হচ্ছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার প্রিয় বান্দার আমল নামা ইল্লিয়ানের তালিকাভুক্ত করেন, অর্থাৎ উর্দু জগতে ইল্লিয়ানে অর্থাৎ উর্দু জগতে তালিভুক্ত করেন এবং তার রুকে তার কবরে নিয়ে যাও যেখান থেকে আমি তাকে সৃষ্টি করেছি, সেখানে তাদেরকে ফিরিয়ে আনবো এবং সেখান থেকে পুনরায় তাদেরকে বের করে আনবো, যেটা সূরা তোহা এর মধ্যে 55 নং আয়াতের মধ্যে যেটা ইরশাদ আসছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান অথবা তার রুকে তার শরীরে সংযুক্ত করে দেওয়া হবে, অথবা তার কবরে দুজন ফিরিস্তা এসে তাকে বসাবে এবং জিজ্ঞেস করবে তোমার রব বা প্রতিপালককে তোমার দিন তোমার ধর্ম কি, তোমার নিকট যে ব্যক্তিকে প্রেরণ করা হয়েছিল তার নাম কি। মুমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম এবং ইনি হচ্ছে আল্লাহ তাআলার পিয়ারা হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরিস্তা তাকে জিজ্ঞাসা করবে কে তোমাকে এগুলো শিক্ষা দিয়েছে, মুমিন বান্দা বলবে আমি আল্লাহ পাকের কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে যতপর ঈমান এনে সত্য বলে বিশ্বাস করেছি। অতপর আকাশ থেকে একজন ফিরিস্তা আল্লাহ পাকের পক্ষ থেকে এভাবে ঘোষণা দেবে হ্যাঁ আমার বান্দা সঠিক বলেছে, তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতপর তার কবরে জান্নাতের বাতাস সুগন্ধি আসতে থাকবে এবং দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, এত বেশি প্রশস্ত করে দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান অতপর মুমিন বান্দার কাছে সুগন্ধি মাখা উত্তম পোশাক পরিহিত এক ব্যক্তি এসে বলবে আজকের এই সুখ শান্তির জন্য সুসংবাদ গ্রহণ করো, যে দিনের প্রতিশ্রুতি তোমাকে দুনিয়াতে অহরহ দেওয়া হতো। মুমিন ব্যক্তি বলবে তুমি কে এমন উত্তম সম্মান নিয়ে তোমার মতো মানুষের আগমন হলো, ওই ব্যক্তি বলবে আমি তোমার ন্যাক আমল। তখন মুমিন ব্যক্তি বলবে, হে রব, এখনই কিয়ামত সংগঠিত করো যাতে আমি আমার পরিবার পরিজন সম্পদের সাথে অর্থাৎ জান্নাতে মিলিত হতে পারি। এই ঘটনাটা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজা এবং নাসাই শরীফের মধ্যে উল্লেখ এসেছে। প্রিয় স্টাইমের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, দেখেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কৃত হবে, যারা নেককার বান্দা, তাদের কবরের মধ্যে, নেককার বান্দাদের জন্য কবরের মধ্যে নেক আমলগুলো চলে আসবে। আজকে আমি যখন সব কিছু ছেড়ে কবরে যাব, কবরে যাওয়ার পর আমার কাছে ওটাই আসবে যেটা আমি নেক আমল করেছি। যদি কেউ বত আমল করে সেটাও চলে আসবে, আর নেক আমল সে দেখে সে জান্নাতে যাওয়ার জন্য প্রত্যাশা করবে যে কিয়ামত সংগঠিত করো। যে প্রিপারেশনটা মজবুত করে নে, সে আগ্রহ নিয়ে পরীক্ষা দিতে চায়, আর যার কমজোর রয়েছে, যে দুর্বল রয়েছে, সে চায় পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক। তো ঠিক তদ্রূপভাবে যারা কামিয়াব তারা চাইবে তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত হয়ে এসে সে জান্নাতের মধ্যে চলে যাবে। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শেষের দিকে কী বাসনটার সাথে ফরমালেন। শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বদকার এবং কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে টেনে ইরশাদ ফরমান, কাফিরদের যখন হায়াত ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে পরকালে আগমনের সময় হবে, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট ফিরিস্তারা নামবে, তাদের সাথে থাকবে পশমের মোটা খসখসে কাপড়। তারা এসে কাফির ব্যক্তির দৃষ্টি সমাজ জুড়ে বসবে। অতপর আসবে মালাকুল মওত অর্থাৎ আজরাইল আলাইহিসসালাম, আল্লাহ আল্লাহ, তার মাথার কাছে বসে মালাকুল মওত বলবে, হে কবিস অপবিত্র রূহ, তুই আল্লাহর অসন্তুষ্ট এবং গজবের দিকে ফিরে আয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার অবস্থা বর্ণনা করে বললেন, ফিরিস্তারা তার শরীরে পৃথক পৃথকভাবে প্রবেশ করে তার রূহ এমনভাবে টেনে বের করবে যেভাবে বীজা তোলা থেকে লোহার শলা টেনে বের করা হয়। অতপর মালাকুল মওত তার রূহকে হাতে ধরে ফেলবে, ফিরিস্তারা তাকে চোখের পলক পর্যন্ত মালাকুল মওতের কাছে রাখবেন, তারা তার রূহকে নিয়ে মোটা খসখসে পশমে কাপড়ে পেঁচিয়ে নেবে। আর যারা নেককার তাদেরটা তো বললাম যে মেশকামরে খুশভাবে এরা হবে, ভালোভাবে জড়িয়ে নেবে, আর এদেরটা হলো যে খসখসে মোটা কাপড়ে জড়িয়ে নেবে। এরপর তার রূহ থেকে দুনিয়ার মৃত জন্তুর দুর্গন্ধের ন্যায় পচা দুর্গন্ধ বের হতে থাকবে। আহ, অতপর ওই রূহকে নিয়ে তারা উপরের দিকে উঠতে থাকবে। ঊর্ধ্ব জগতের ফিরেস্তারা পাশ দিয়ে যখন গমন করবে তখন তারা জিজ্ঞেস করবে, এই খবিস, এই বদবকের এটা রূহ কার? ফিরেস্তারা নাম বিকৃত করবে বলে, ফলানার পুত্র ফলানার অর্থাৎ ও মুখের ছেলে ও মুখের। অতপর এই খবিস রূহ অর্থাৎ যে আত্মাটা বের হয়ে আসলো, যে রূহটা বের হয়ে আসলো, এটাকে নিয়ে ফিরেস্তারা প্রথম আকাশে দরজা খোলার আবেদন করলে দরজা খোলা হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফের একটি তেলাওয়াত আয়াত করলেন, যেটা সূরা আরাফের 40 নং আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করলেন, যার অর্থ অবিশ্বাসী কাফিরদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সে পর্যন্ত না সূঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। অর্থাৎ সূঁচের ছিদ্র দিয়ে যেভাবে উট প্রবেশ করা আনপসিবল, কাফিরদের জন্য কী করা হবে না, আকাশের দরজা খোলা হবে না। এমন অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে তার আমলনামা সর্বনিম্ন জাহান্নামের সিজ্জিনের তালিকাভুক্ত করে রূহকে খুব জোরে নিচের দিকে নিক্ষেপ করা। সিজ্জিন হচ্ছে একেবারে নিম্নস্থল জায়গা। তার প্রমাণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের ওই আয়াতটা তেলাওয়াত করলেন, তা হলো চূড়া হজের 31 নং আয়াত, যার অর্থ যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল, অতপর মৃত বুঝি কোনো পাখি এসে তাকে ছু মেরে নিয়ে গেল অথবা বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে কোনো এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো, অথবা রূহকে তার শরীরের সাথে সংযোগ করে দেওয়া হবে, অথবা দুজন ফিরেস্তা এসে তাকে সওয়াল করবে, বলো তোমার রব কে, তোমার দিন কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পর জিজ্ঞেস করবে ইনার ব্যাপারে তুমি কি কি বলো, তখন তারা বলবে, ওই সব কাফিরা বলবে, জানি না, চিনি না, যেটা আমি পূর্বেই কবরের প্রশ্নোত্তর পর্বের মধ্যে আমি আপনাদেরকে ইরশাদ করেছিলাম, বলেছিলাম সে জিনিসটা এরকমই বলতে থাকবে খবিস রূহ। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, এক ফিরিস্তা আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলবে, এই খবিস মিথ্যাবাদী, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, দুজকের দিকে তাকে একটি দরজা খুলে দাও যাতে জাহান্নাম, জাহান্নামের উত্তাপ তার কবরের মধ্যে আসতে শুরু করে যায়, তার কবরে চলে আসে, আর কিছুক্ষণের মধ্যে তার কবর সংকীর্ণ হয়ে যাবে। তাকে এমনভাবে চাপ দেওয়া হবে একদিকের হাড় অন্য দিকে চলে যাবে, ডান সাইডের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে চলে আসবে। এই ধরনের অবস্থা কি হতে পারে একটু প্রিয় স্টাইমের একটু অনুধাবন করার চেষ্টা করুন। এবং শেষ অংশে সে যে বত আমল করেছে দুনিয়ার মধ্যে, কারাপ আমল করেছে, তার কারাপ আমলটা বিস্ত্রী দুর্গন্ধময় লোক তার কাছে এসে অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, চলে আসবে। কাফির ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে কে তুমি এই দুঃসম্বাদ নিয়ে আগমনকারী? ওই কুস্ত্রী ব্যক্তি বলবে, আমি তোর খবিস আমল, অর্থাৎ তোমার মন্দ আমল। তখন কাফির বলবে, হে আল্লাহ, কিয়ামত গঠাইও না আমাকে পুনরায় শাস্তি দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ কিয়ামত ঘটায় না পুনরায় তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আর কিয়ামত ঘটিও না, কারণ এক তো কবরের মধ্যে আজাব শুরু হবে, কিয়ামতের ভয়াবহতা শুরু হবে পরবর্তীতে, তো সে ভয় করতে থাকবে। প্রিয় স্ট্যাম্পের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু খেয়াল করুন, আমরা আজকের এই ঘটনা থেকে একটা পুরা যে আমরা ডিটেলস বর্ণনা করেছি, একটা জিনিস প্রতিফলন হয় যে কবরস্থ ব্যক্তির, যখন কবরের মধ্যে সে শায়িত হয়, কবরস্থ ব্যক্তির ন্যাক আমল এবং বত আমল, অর্থাৎ খারাপ আমল মন্দ আমল, ন্যাক আমলও চলে আসে খারাপ আমলও চলে আসে। তাহলে দেখেন, যদি কেউ ন্যাক আমল করে সেটা তার জন্য উপকার বয়ে আনবে, আর যদি মন্দ আমল করে দুনিয়ার বুকে সেটা আজাব এবং গজবে পরিণত হয়ে কিয়ামত সংগঠিত হবার আগ পর্যন্ত থাকে, আজাব এবং লিপ্ত করার ক্ষেত্রে সেটা কাজে চলে আসবে, এবং কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ব্যাপারে তো আরও বিশাল একটা পরিস্থিতি। তো আল্লাহ ফখরুল আলমিন আমাকে আপনাকে সবাইকে হেফাজত করুক, আমরা ন্যাক আমল করতে থাকি, নেকির কাজ করতে থাকি। তাহলে বোঝা গেল, মুনকার নকিরে কবরের আসার পূর্বেই মুদ্রা, অর্থাৎ ওই মৃত ব্যক্তি জান্নাতি বা জাহান্নামে হিসেবে চিহ্নিত হয়ে যাবে। মুনকার নকির, কিয়ামত কিয়ামত, আমলনামা, মিজান ইত্যাদি হবে তার বাস্তব প্রমাণ। আরও বোঝা গেল, কবরের রু এসে শরীরের সাথে সংযুক্ত হবে, ইলিয়ান উর্দু জগতে বা সিজিন, অর্থাৎ নিম্ন জগত হলো স্থায়ী আবাস এবং নির্জন তাদের অফিস হবে। অফিস বলতে কি, তাদের ঠিকানা হবে। তো আমরা যদি চাই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আমরা সম্মানিত হব, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর রাজি থাকবে, আল্লাহ পাক আমার উপর খুশি থাকবে, আমার আপনার কাজ ছিল মন্দ কাজ থেকে আমরা বিরত থাকি। যে কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি, যে কাজ করলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর রাজি খুশি হবে, সে কাজটা আমরা করার চেষ্টা করব, যে কাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূল নারাজ রয়েছে সে কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। সেজন্য উত্তম পরিবেশ দরকার, উত্তম মানুষের সাথে চলাফেরা দরকার, যে বৈঠকে বসলে, যার সাথে বসলে আমার মন্দ আমলগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু হবে, যাদের সহবত সংস্পর্শের মধ্যে আসলে আমার ন্যাক কাজ করার আমার সুযোগ চলে আসবে, যাদের সহবতে বসলে কবরের কথা পরকালের কথা আমার স্মরণ আসবে, ওই সমস্ত আল্লাহওয়ালাদের সাথে আমরা বসার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে সৎ সঙ্গ যদি আমরা অবলম্বন করি, আমরা যদি আল্লাহওয়ালাদের সংস্পর্শ অবলম্বন করি, তাদের সঙ্গে থাকি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের গুনাহের যে অভ্যাস সেটা আস্তে আস্তে বিলুপ্ত হবে, সাথে সাথে ন্যাক কাজ করার উৎসাহ উদ্দীপনা আমাদের বৃদ্ধি পাবে। সেজন্য উত্তম মহল একটা দরকার, মহল বলতে কি, উত্তম পরিবেশ, আর সে উত্তম পরিবেশটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে, মাদানী চ্যানেলও দিচ্ছে। আমরা দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে যাই, এখানে আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করি, যাদের সাথে উঠা বসা চলা ফেরা, ইনশাল্লাহ আমি বেনামাজি হলে নামাজি হয়ে যেতে পারবো। আমার মধ্যে যদি কোনো প্রকারের অশ্লীলতা থাকে, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। তো আসুন আমরা নিয়ত করি, দাওয়াত ইসলামী ওয়ালাদের সাথে, যাদেরকে দেখলে আল্লাহ তার রাসূলের কথা স্মরণ হয়, সেই সমস্ত ব্যক্তিবর্গের সাথে আমরা চলার চেষ্টা করি, এবং সাথে সাথে নিজের আমলকে পরিবর্তন করে, বত আমলকে আমরা পরিবর্তন করে নেকির দিকে দাবিত হই, তো ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে আমাদের কামিয়াবি নসিব হবে। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সামনে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আর অনেক কিছু জানার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ পাক ততদিন আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।